এইমাত্র আমাদের দাওয়াতুলক মজলিসের উত্তরা থানার আমির ইঞ্জিনিয়ার কাজী আমিনুর রহমান সাহেব আমাকে মনে করে দিলেন কোরআন তেলাওয়াতের পরে দোয়া। আমাদের মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এই বিষয়টার খুব গুরুত্ব দিতেন। যখনই যেখানেই আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করা হয় কিছু নগদ দোয়া করে নাও, তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়। আমি আমিষের রিমাইন্ডার মনে করিয়ে দাও, এই মর্মেরই কোরআন মজিদের আয়াত পড়লাম যেটা মাওলানা আবরার হক সাহেব খুব পড়তেন। ইউ রিসাইট দিস ভার্স টু অফটেন, কোন আয়াত তিনি বারবার পড়তেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন, ওয়াজাক্কির আপনি মনে করিয়ে দিন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মনে করিয়ে দেয়া অবশ্যই ইমানদারদেরকে উপকৃত করবে। যেমন ইনি আমাদের মনে করিয়ে দিলেন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়, আমরা সংক্ষেপে দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسول الله ربنا تقبل منا انك انت السميع العليم اللهم انس وحشتني في قولي اللهم ارحمني بالقران العظيم واجعله لي اماما ونورا وهدى ورحمه اللهم ذكرني مما نسيت وعلمني وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله. مولانا عبد الحنان صاحب গিলে যাচ্ছে কিছু কথা বলে আমি সেবারে চাকরি দাও নানা ভেদ করছে তো সরে ছোটটা আমাদের জন্য ম্যানেজেবল বিষয়।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من عمل صالحا ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে একটি খাঁটি দিনই মজলিসে আসার তৌফিক দান করেছেন। আমি আপনাদের সামনে হযরতের নির্দেশে বসছি, আমার কথা বলা তেমন অভ্যাস নাই, যোগ্যতাও নেই। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি বিখ্যাত আয়াত তেলাওয়াত করেছি। এর আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য, সফলতার জন্য, কামিয়াবির জন্য দুইটা কর্মসূচি ঘোষণা করেছেন। একটা হলো ইমান, আর দ্বিতীয়টা হলো আমলে সালেহ। মূলত ইমান ও আমলে সালেহ এটাই আমাদের হায়াতে জিন্দেগির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুলকের মধ্যে বলেছেন, الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا। যিনি জীবন ও মরণকে সৃষ্টি করেছেন, লিয়াবেলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কাজে কে ভালো, কার কাজ সুন্দর, কার আমল সুন্দর, এটা আল্লাহ পাক দেখতে চান, পরীক্ষা করতে চান। এই জন্যই আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। এই কথাটা আল্লাহ পাক কোরআন মজিদের বিভিন্ন ছুরায়, বিভিন্ন জায়গায় একাধিকবার, অনেকবার বলেছেন, শব্দের কিছু পার্থক্য করে। যেমন শুধু যদি আমরা আমপাড়া সুরাগুলোর দিকে তাকাই, সেখানে পাঁচ জায়গাতে আছে, সূরা ইনশিকাকের শেষে আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। তবে যারা ন্যায় কামল, ইমান আনে এবং ন্যায় কামল করে, তাদের জন্য রয়েছে অপরন্ত নিয়ামত। একই কথাকে আল্লাহ পাক সূরা বুজুর মধ্যে বলেন, তার পরবর্তী সূরা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি লাহুম জান্নাত لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। তবে যারা ইমান আনে এবং নেক আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নহর প্রবাহিত। ذلك الفوز الكبير, ইমান ও নেক আমলের সলের বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক বলছেন যে ذلك الفوز الكبير, এই পাওয়া তার জন্য অনেক বড় সাফল্য, অনেক বড় সফলতা। একই কথা আল্লাহ পাক আর কয়েকটা সূরা পরে, সূরা তিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। একই কথা আল্লাহ পাক সূরা বাইয়িনের মধ্যেও বলছেন, শেষ দিয়ে, এমনি ভাবে, আমি তো হাফিজ না, যারা হাফিজ তারা তো পুরো কোনো শিবির সবাই একদিনই বলতে পারবেন। আমি শুধু আমপাড়া থেকে পাঁচটা সুরার থেকে পাঁচটা এক পড়লাম। একই কথাকে আল্লাহ পাক কোরআন মজিদে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সুরায় নিসার মধ্যে আছে, আল্লাহ পাক সেখানে বলেন, মান ইয়ামাল মিনাস সালিহাতি ফাউলা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়ুযলামুনা নাকীরা। যে পুরুষ এবং নারী যে কেউই নেক আমল করবে, ইমান দার অবস্থায়, ইমান থাকা অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে, ওয়া লা ইয়ুযলামুনা নাকীরা, এবং তিল পরিমাণ জুলুমও তাদের প্রতি করা হবে না। আর আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক একই কথা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ কিংবা নারী যে কেউই নেক আমল করবে ইমানের সাথে, আল্লাহ পাক বলছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, যে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে হায়াত তাইয়িবা দান করব, পাক পবিত্র জিন্দেগি দান করব, উত্তম জিন্দেগি তাদেরকে আমি দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি অবশ্যই তাদেরকে পুরস্কৃত করব, তাদেরকে প্রতিদান দিব যা তারা করেছে তার থেকে উত্তম। তো দুইটা কর্মসূচি আল্লাহ পাক ঘোষণা করছেন, যে দুনিয়া আখেরাতের কামিয়াবি ও কল্যাণের জন্য, একটা হলো ইমান, একটা হলো নেক আমল। ইমান কাকে বলে? ইমানের সংগতি দিয়ে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা বাকারার প্রথম আয়াতে দুইটা শব্দের মাধ্যমে তার পরিচয় তুলে ধরছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান বলা হয় যারা কোন কথা বা সংবাদকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাসবশত মনে প্রাণে মেনে নেওয়া। আর গায়ব শব্দের অর্থ হল শরীয়তের পরিভাষায় যে এমন কিছু বিষয়ে যে বিষয়গুলো সংবাদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং যেই বিষয়গুলো মানুষের জ্ঞানের ঊর্ধ্বে, যেই বিষয়গুলো মানুষ তার পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান লাভ করতে পারে না, চোখ দিয়ে দেখতে পায় না, কান দিয়ে শুনতে পায় না, নাক দিয়ে শুঁকতে পারে না, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করতে পারে না, হাত দিয়ে ধরতে পারে না, যার কারণে সে ওই বিষয়ে কোনো জ্ঞানও লাভ করতে পারে না। তো এই দুইটাকে একত্রিত করলে যে অর্থটা দাঁড়ায় সেটা হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দীন ও শরীয়ত যে শিক্ষা এবং আদর্শ নিয়ে আসছেন সেটাকে মনে প্রাণে মেনে নেওয়া। তবে শর্ত হল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে এই কথাটা আসছে এটা অকাট্যভাবে প্রমাণিত হইতে হবে, যে কেউ বললে হবে না যেটা রসুল সাল্লাম বলছেন। তাহলে ইমান সম্পর্কে আমরা জানলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দীন ও শরীয়ত যে শিক্ষা এবং আদর্শ নিয়ে আসছেন সেটাকে মনে প্রাণ মেনে নেওয়ার নামই হলো ইমান। এখন এই ইমানের এই কোয়ালিটি বা এর মানটা কি সেটাও আল্লাহ পাক মহিমান্বিত সূরা বাকারা শুরুতে বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো যেভাবে লোক সকল ইমান এনেছে। লোক সকল মানে সমস্ত মুফাসসিরে কেরামের ইয়াতে যে সাহাবায়ে কেরাম, হযরতে সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছে তোমরাও সেভাবে ইমান আনো, তোমার তোমাদের ইমানের কোয়ালিটি মানও ওইরকম হওয়া উচিত যেভাবে সাহাবায়ে কেরামের ছিল। তো সাহাবায়ে কেরামের ঘটে আমরা অনেকেই সবাই জানি যে ওনাদের ইমানের মজবুতি, ইমানের অবস্থা কেমন ছিল। বিশেষ করে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ওনার খেলাফত আমলের শুরু দিক দিয়ে কিছু লোক মুরতাদ হয়ে যায় এবং তারা যাকাত দিতে অস্বীকার করে, তখন উনি ওনার তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সাহাবী উনিও এই যুদ্ধতে রাজি ছিলেন না যে এখন আপনি মাত্র খলিফা হয়েছেন, দেশের অবস্থা নাবিক অবস্থা, এই অবস্থাতে কোনো যুদ্ধে যাওয়া আমাদের জন্য মনে হয় ঠিক হবে না। কিন্তু উনি একটা কথা বলছেন যে আয়ান কুসুদ্দিন ও আনা হাই, দিনের সামান্য পরিমাণ ক্ষতি হবে আমি জীবিত থাকবো, এটা কীভাবে হয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা তো আমাদের দুনিয়ার সামান্য অর্থকলির বিনিময়ে, দুনিয়ার পদবীর বিনিময়ে ইমানের কত কিছুকে আমরা বিসর্জন দিয়ে দিই, কিন্তু সাহাবায়ে কেরামের ইয়া ছিল কি যে নিজের জীবনের বিনিময়ে হইলেও আমার ইমানকে রক্ষা করতে হবে, ইমানকে কোনো অবস্থাতেই নষ্ট করা যাবে না। ওনার কথা ছিল আয়ান কুসুদ্দিন ও আনা হাই, দিনের সামান্য পরিমাণ ক্ষতি হবে, ক্ষতি করবে, আর আমি সেটাকে মেনে নিব, এটা হইতেই পারে না। তো সাহাবায়ে কেরামের ইমানের যে মান ছিল সেই মানের ইমান আমাদেরকেও আনতে হবে, তাহলে আমরা সেই ইমানের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারব এবং আখিরাতের মুক্তি লাভ করতে পারব। তো দ্বিতীয় যে কর্মসূচি আমলের সলে, আমলের সলে কাকে বলে? হাজি হযরত হযরত মাওলানা শাহ আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার এক বয়ানে বলছিলেন যে আমলের সলে বলা হয় যে কোনো ভালো কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক করা, সুন্নত মোতাবেক করা, করলেই সেটা আমলে চলে এবং এবাদত হিসেবে গণ্য হয়ে যায়। যেমন আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করি, কিছু আমলে চলে আছে এটা তো আমরা সবাই বুঝি এটা ভালো কাজ, যেমন দান করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। এর বাইরেও কিছু কাজ আছে যেমন খাওয়া দাওয়া, এই খাওয়াটা যদি আমি সুন্নত তরিকার মতো করি তাহলে এটাও একটা নেক আমল। আমি যে প্রতিদিন ঘুমাই, আমার এই ঘুমটা যদি আমি সুন্নত মোতাবেক করি, সুন্নত মতো আমি ঘুমাই তাহলে এটাও একটা নেক আমল। আমি যে প্রতিদিন প্রস্তাব পায়খানা করি, সেই ক্ষেত্রেও যদি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে অনুসরণ করি তাহলে আমার এই প্রস্তাব পায়খানাও ইবাদত, এটাও একটা নেক আমল। এইভাবে আমার প্রতিটা কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যে কোনো যেই পেশায় আমি থাকি না কেন, সেখানে যদি আমি আল্লাহর হুকুম, রাসূলের তরিকা এবং সুন্নত মোতাবেক আমি সেটা করার চেষ্টা করি তাহলে সেই কাজটাও আমার আমলের সওয়াব হিসেবে গণ্য হয়ে যাবে। তো যখন মানুষ ইমান আনবে এবং আমলে স্মরণ করবে, আল্লাহ পাক বলছেন যে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে অবশ্যই অবশ্যই হায়াতান তাইয়্যিবা দান করব। হায়াত তাইয়্যিবার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা মুফতি সুফি সাহেব রহমতুল্লাহ আলাই মারফিকরমে লিখেছেন যে হায়াত তাইয়্যিবা অর্থ হইল যে উত্তম জীবন, শান্তিময় জীবন, স্বস্তির জীবন। তো যারা ইমান আনে এবং ন্যাক আমল করে তাদের জীবনেও বিপদ আপদ বালাসিবত আসে, তাদের জীবনেও দারিদ্রতা ভুখা ফাঁকা তাদের জীবনেও আসে, কিন্তু তারা পরেশান হয় না, তারা ঘাবড়িয়ে যায় না, তারা বিপন্ন হয় না। কেন? উনি লিখছেন যে একজন ইমানদার দুইটা কারণে সে বেশি পরেশান ভোগ করে না। এক নম্বর হল যে সে অল্পতে তুষ্টি এবং সাদা সিধা জীবনে সে অভ্যস্ত, এই জন্য কখনো সে ওই ধরনের পেরেশানি তার মধ্যে আসে না। আর দুই নম্বর হল যে তার জীবনে যতই কষ্ট আসুক, যতই বালা মুসিবত আসুক, যতই বিপদ আসুক, যতই মানে রোগ বেশি তার মধ্যে আসুক, তার একটা আশা আছে যে এর বিনিময়ে আমি আখেরাত আল্লাহর কাছে পাব। কিন্তু দুনিয়াদার যারা, তারা মনে করে দুনিয়াতে যা পাই এটাই তো পাওয়া, আমি তার কিছু পাবো না, যার কারণে দুনিয়াতে তার ইচ্ছা অনুযায়ী যখন সে কোনো কিছু না পায় তখন সে ঘাবড়ে যায় এবং খুব পেরেশানি ভোগ করে, এমনকি আত্মহত্যাও করে বসে। আর আমার হযরত মাওলানা ইয়াহিয়া জাহাঙ্গীর সাহেব এটার একটা ব্যাখ্যা দিয়েছেন এরকম যে আমরা তো দেখি যে যারা সত্যিকার অর্থে পরিপূর্ণ ইমান ও আমলের উপর চলে তাদের উপর অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং অশান্তি নেমে আসে। উনি এটার ব্যাখ্যা দিয়েছিলেন যে দুজন যাত্রী ঢাকা থেকে চিটাগাং ট্রেনের সফরে যাইতেছে, একজন বখাটে ছেলে, সে টিকিট না কেটে অনেক আগেই একবার ফার্স্ট ক্লাস সিটে যায় বসে আছে, আরেকজন লোক সে টিকিট কাটতে যায় লাইনে ছিল, তার অনেক সময় নষ্ট হয়েছে, এভাবে টিকিট কাটতে আস্তে আস্তে ট্রেন ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো সে তো ওই সিটে যায় বসতে পারেই না, বরং সে ওই দরজার মধ্যে যে রড আছে রডের মধ্যে ঝুলেছিল, কিন্তু সে টিকিট কেটে যায় তার দেরি হয়েছে আর এই অবস্থায় সে সিট পায় নাই দাঁড়িয়েছিল। এখন ভাজ্যিকভাবে আমরা দেখি যে নাকি ফার্স্ট ক্লাসে টিকিট না কেটে বসে আছে সে মানে খুব আরামে আছে, আসলে তো সে আরামে নেই, সে সর্বক্ষণিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে যে কখন যেন ট্রেনের লোকজন আসে আর আমার কাছে টিকিট তালাশ করে আমি টিকিট না দিয়ে সবার সামনে আমাকে লজ্জিত হইতে হবে, আমাকে অপমানিত হইতে হবে। আর ওই ব্যক্তি যে নাকি ট্রেনের দরজার রডের ঝুলে আছে, যদি আমরা দেখেছি সে খুব কষ্ট আছে কিন্তু তার মনের মধ্যে কোনো পেরেশানি নেই, যদি সাময়িক একটু কষ্ট আছে তার মনের মধ্যে কোনো পেরেশানি নেই কিন্তু তার টিকিট আছে। এই জন্য যাদের মধ্যে ইমান আছে আমল করে আছে, যদিও স্বাভাবিক দুনিয়ার জীবনে কিছু কষ্ট প্রভাব কিছু বিপদে তাদের মধ্যে আসে, কিন্তু এতে তারা ঘাবড়ায় না এবং তাদের মধ্যে পেরেশানিও আসে, বান্দা সামান্য কোন রোগ যদি তার হয় অথবা তার একটা জিনিস এক পক্ষে ছিল সে আরেক পক্ষে তার করতে গিয়ে তার যে একটু কষ্ট হয়েছে এটার বিনিময়ে আল্লাহ তার গুণ মাফ করে দিয়েছে। এই জন্য দুনিয়াতে যত কষ্টই হোক না কেন, যত মুসিবত আসুক না কেন, এটার বিনিময়ে অবশ্যই আল্লাহ পাক আখিরাতে দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানের পথে এবং আমল করার পথে সুসংবাদ করতে চান।
পাওয়ার আছে এখানে থেকেও তো কোনো সমস্যা আছে না,
কেমন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
একটা দোয়ার আবেদন আসছে, হুজুর আমার নানু ভাই ইন্তেকাল করিয়াছেন, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। ইরাম আহমেদ। হুজুর আমার আব্বা গত 3 বছর বিছানায় পড়া, আপনি আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করেন, আখেরাতে সুখে রাখেন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا إلى آخر الآية. عن عمر بن الخطاب رضي الله عنه: رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে প্রতি মুহূর্তেই রমজানের কাছে নিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, রমজান যাতে লাভ হয় জীবনে, এজন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, দরখাস্ত করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত নসিব করুন আর আমাদেরকে রমজান মাসে পৌঁছায় দিন। আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে এই দোয়া করতেন, এই আবেদন করতেন। রমজান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করা দরকার, দোয়া করা দরকার। হাদিস শরীফের মধ্যে আসছে, রমজানের চাঁদ যখন উঠে তখন আল্লাহ তাআলা বেহেশতের 8টা দরজা খুলে দেন। যতক্ষণ রমজানের চাঁদ থাকে ততক্ষণ পর্যন্ত বেহেশতের দরজা আর বন্ধ করা হয় না, এবং দোজখের 7টা দরজা বন্ধ করে দেন আল্লাহ তাআলা, এই দরজা আর উন্মুক্ত করা হয় না। রমজানের জন্য রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার, রমজানের জন্য সময় বের করা দরকার, পরিকল্পনা গ্রহণ করা দরকার। আমার রমজান কিভাবে উত্তম থেকে উত্তম ভাবে অতিবাহিত করতে পারি, বেশি থেকে বেশি ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারি, এই বিষয়ে আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার, পরিকল্পনা গ্রহণ করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করেন, আমিন। রমজানে ইবাদতের চেয়েও বড় কাজ শত্রুতা, এই ধরনের গুণা হয়। তিন নম্বর গুণা হল ইমান আকিদার বিষয়ে সন্দেহের রোগ সৃষ্টি হওয়া, ইমান দুর্বল হয়ে যাওয়া, আকিদা দুর্বল হয়ে যাওয়া, ভুল বিশ্বাস পয়দা হওয়া। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে জৈবিক চাহিদার কারণে, পার্শ্বিক চাহিদার কারণে, খাহেশাতের কারণে যে গুণাগুলো হয়, যেমন
সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া ইত্যাদি ইত্যাদি, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই গুণার চেয়েও মারাত্মক হলো অহংকারের কারণে যেসব গুণা সংঘটিত হয়। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে অহংকারের কারণে যেসব গুণা সংঘটিত হয় এগুলোর চেয়েও অধিক মারাত্মক হলো ইমান আকিদার ব্যাপারে যেসব দুর্বলতা, যেসব সন্দেহ, যেসব ভুল বোঝাবুঝি, ভুল বিশ্বাস অন্তরে পয়দা হয়, এগুলো আরো জটিল, আরো মারাত্মক। উনি উদাহরণ দিয়ে বলেন যে কত রোগ আছে, যে রোগগুলো অবস্থায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, মানুষ এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই রোগের প্রতিবিধান করতে পারে, প্রতিষেধকের ব্যবস্থা নিতে পারে, প্রতিহত করতে পারে। দেহের মধ্যে এমন কিছু শক্তি বিরাজ করে যে শক্তি রোগ প্রতিরোধক, রোগকে ঠেকায়, রোগের আক্রমণকে ঠেকায়। কিন্তু কিছু রোগ এরকম আছে যে রোগ হলে ভিতরের প্রতিরোধ শক্তি নষ্ট হয়ে যায়, তখন অন্যান্য রোগের আক্রমণকে আর প্রতিহত করতে পারে না। এই অবস্থার মুখোমুখি যখন মানুষ হয়ে যায় তখন রোগ তার জন্য বড় জটিল হয়ে যায়, বিভিন্ন রকমের রোগ তাকে আক্রমণ করতে থাকে, আর তার মধ্যে তো প্রতিরোধ শক্তি নাই, ফলে সে প্রতিহত করতে পারে না। এরকম মানুষের ধীরে ধীরে এমন অবস্থা হয়ে যায় যে হাত আছে কিন্তু হাত কাজ করে না, মুখ আছে জিহ্বা আছে জিহ্বা কাজ করে না, চোখ আছে চোখ কাজ করে না, এরকম জটিল আকার ধারণ করে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন কারো মধ্যে যদি অহংকারের কারণে যেসব গুণা হয় এগুলো চলে আসে, বিশেষ করে ইমান আকিদার দুর্বলতা, ইমান আকিদায় ভুল বোঝাবুঝি, ভুল বিশ্বাস জায়গা করে নেয়, তখন তার ভিতর থেকে গুনাহকে প্রতিরোধ করার, বেঈমানিকে প্রতিরোধ করার, বদ্দিনীকে প্রতিরোধ করার যে ইমানি কুওয়ত ছিল সেটা নষ্ট হয়ে যায়। এটা খুবই জটিল অবস্থা একজন ইমানদারের জন্য। এই জন্য এই রমজান মাসে আমাদেরকে বেশি করে এই জন্য সময় বের করতে হবে যে আমার ইমানের দুর্বলতা যেন কেটে যায়, আমার মধ্যে অহংকারের যে ব্যাধি আছে এবং অহংকারের শাখা প্রশাখা, অহংকারের কারণে আরো যত রোগ আছে, আরো যত গুণা সংঘটিত হয় সেগুলো যাতে নষ্ট হয়ে যায়, সেগুলো থেকে যেন আমি মুক্ত হতে পারি, এই জন্য রমজানের সময় আল্লাহ ওয়ালাদের সাথে কাটিয়ে বেশি থেকে বেশি তাকওয়া অর্জন করে খোদা ভীতি অর্জন করে নিজের ইমানকে নির্ভেজাল করতে হবে, নিজের ইমানকে দুর্বল মুক্ত করতে হবে, নিজের ইমানকে বলিয়ান করতে হবে। এই ইমান যদি বলিয়ান হয় এবং অহংকারের কারণে যেসব গুণা সংঘটিত হয়, আত্মিক এবং আধ্যাত্মিক যে সমস্ত রোগ দেখা দেয় এগুলো থেকে যদি আমি মুক্ত হতে পারি, তাহলে খায়েশাতের যে গুণা আছে এবং অন্যান্য যে সমস্ত গুণা আছে, অলসতা আছে, দুর্বলতা আছে, এগুলো আমি প্রতিরোধ করতে পারবো, সেই শক্তি আমার মধ্যে চলে আসবে। আমরা রমজানে যার যার তৌফিক মোতাবেক আমল করার চেষ্টা করি, এক অভূতপূর্ব পরিবর্তন দেখা যায়। সারা ১১ মাসে যা দেখা যায় না, রমজান মাসে অসাধারণ এক আলোড়ন দেখা যায়। সবাই যার যার সামর্থ্য মোতাবেক তুলনামূলক বেশি ইবাদত করার চেষ্টা করে, এমনকি যে ১১ মাস নামাজ পড়ে না সেও নামাজ শুরু করে দেয়। এ সব ঠিক আছে, কিন্তু আমার ইমান আকিদার দুর্বলতা, এটার সংশোধনের ব্যাপারে আমার কোনো ফিকির নেই, বুঝিও না আমি। অথচ বর্তমান পরিস্থিতি, বর্তমান পরিবেশ, বর্তমান শিক্ষা দীক্ষা, বর্তমান সমাজ, বর্তমান অফিস আদালত ব্যাংক শিক্ষা ব্যবস্থা বিচার বিভাগ প্রশাসন সর্বক্ষেত্রে ইমান বিরোধী কর্মকাণ্ড, ইমান বিরোধী পরিকল্পনা, ইমান বিরোধী উদ্যোগ উদ্দীপনা এত ব্যাপক যে প্রতি মুহূর্তে আমাদেরকে সংঘাতের মুখে চলতে হয়। সারাক্ষণ রাসূলের সুন্নাত নিয়ে, দীন নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে, ইসলামের আইন ব্যবস্থা নিয়ে, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে, ইসলামের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে হাসি ঠাট্টা এবং মজাক করা হইতেছে, ব্যঙ্গ বিদ্রুপ করা হইতেছে, উপহাস আর তামাশা করা হইতেছে, এগুলোর মুখোমুখি আমরা হইতেছি। শুনতে শুনতে, টেলিভিশনে দেখতে দেখতে, বিভিন্ন চ্যানেলে দেখতে দেখতে, পত্র পত্রিকায় পড়তে পড়তে, আর আমাদের তো পড়ার কোনো বাসবিচার নাই, সব গোগ্রাসে গিলতে থাকি আমরা। কোনটা আমাদের ইমান নষ্ট হয় আর কোনটা আমাদের ইমান বাড়ে, কোনটা আমাদের খাদ্য আর কোনটা আমাদের অখাদ্য, কোনো বাসবিচার করি না। ছাপার অক্ষরে যা পাই সব হজম করি, ইমান বিরোধী কথা হলেও হজম করি। কেন? কারণ লেখকের পিছনে অনেক বড় ডিগ্রি আছে, আরো বিভিন্ন কারণে। যাই হোক, এই ব্যাপারগুলো এত হালকা না, এত সাধারণ না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমান বিরোধী যে কোনো পরিবেশ থেকে আমাদেরকে আত্মরক্ষা করে চলতে হবে। বিষতুল্য আপনার ইমানকে ধ্বংস করে দিবে এবং দিচ্ছে, প্রতি মুহূর্তে আমাদের ইমান দুর্বল হতে আছে, এমন সব কথাবার্তা আমরা পড়ি, এমন সব দৃশ্য আমরা দেখি, এমন সব আলোচনা আমরা শুনি, এমন সব পরিবেশের মুখোমুখি আমরা হই, আমাদের ইমানের আলো কমতে থাকে, আলো কমতে থাকে, আলো কমতে থাকে। বেঈমানি পরিবেশ, বদ্ধিনী পরিবেশের বিরাট কুপ্রভাব আমাদের উপর বিস্তার করতে থাকে। আর খুবই স্বাভাবিক, আমাদের কত পার্সেন্ট মানুষের মজবুত এলমে দিন হাসিল করা আছে, কোরআন হাদিসের মজবুত সহি এলেম আছে, বেশিরভাগই এই হাতিয়ার নাই। ওলামা ইকরাম তো বলেন, এই হাতিয়ার থাকলেও নিজেদেরকে ভালো পরিবেশে রাখা দরকার, দিনদারি পরিবেশে রাখা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীনের মধ্যে কথা বলা হয়েছে, সাদিকীনের সাথে থাকো, সাদিকীনের সাথে থাকো, তাইলে তাকওয়ার বাতি জ্বলতে থাকবে। আর যেখানে কাযিবিনের রমরমা অবস্থা সেখানে কি অবস্থা হবে? যাই হোক, রমজানে বেশি থেকে বেশি সময় বের করে আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে নিজেদের ইমানকে বলিয়ান করতে হবে। কারণ বড় প্রশ্ন হলো, আমার আকিদা এবং ইমানের মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক, এই এলেমই তো আমার নাই, এটা সহি এলেম ফরজ। এই জন্য আপনাদেরকে আমি কয়েকটা নির্ভরযোগ্য কিতাবের নাম বলছি, এই কিতাবগুলো যদি পড়েন তাহলে সঠিকভাবে আকিদার বিষয়গুলো জানতে পারবেন। বেহেশতি জিহরের মধ্যে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শুরুর দিকেই আকিদার উপরে আলোচনা এনেছেন। এরপরে তালিমুদ্দিনের মধ্যে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আকিদার বিষয়ে আলোচনা এনেছেন। ফুরুল ইমান হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির স্বতন্ত্র একটা পুস্তিকা, হাদিস শরীফের মধ্যে যে আছে ইমানের ৭০ এর অধিক শাখা রয়েছে, এই শাখাগুলোর উপর আলোকপাত করে, ইমানের শাখা কি কি, কোরআন এবং হাদিসের আলোকে এটার উপরে উনি আলাদা করে কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম হলো ফুরুউল ঈমান। হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত যত আলোচনা আছে এগুলোকে আলাদা বই আকারে ছেপে বের করা হয়েছে, উর্দুতেও ইসলাম আর হামারি জিন্দেগি নামে 10 ভলিউমের কিতাব বের করা হয়েছে। তার প্রথম ভলিউম হলো আকীদা সংক্রান্ত, বাংলাতেও বের হয়েছে ইসলামী আকীদা বিশ্বাস নামে। এই বইটা পড়লে আমরা আকীদার সম্পর্কে যথেষ্ট বিস্তারিত জানতে পারব। আমাদের বাংলাদেশের বিশিষ্ট মুফতি হযরত মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমের কিতাবুল ঈমান নামে একটা কিতাব আছে ঈমানের উপরে, কিতাবুল ঈমান। মৌলিক বা নির্ভরযোগ্য কয়েকটা কিতাবের নাম আমি বললাম, এই কিতাবগুলো আপনারা চোখ বুঝে পড়তে পারেন, নির্ভরযোগ্য। বাকি রইল কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয়, খটকা হয়, নিজের বুঝমতো বুঝলে সমস্যা আছে, সেখানে অবশ্যই হক্কানি নির্ভরযোগ্য আলেমের থেকে পরামর্শ করে তার শরণাপন্ন হয়ে এই জায়গাগুলো বুঝে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। তা আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার তো তারাই যারা আল্লাহর আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে আর এর মধ্যে কোনো সন্দেহ পোষণ করে নাই। সংশয় মুক্ত ঈমান লাগবে আমাদের, তবে আল্লাহ তাআলার কাছে আমরা ঈমানদার বলে পরিগণিত হব। আমাদের মৌখিক ঈমান তো অনেক অনেক বড়, অনেক স্বীকৃতি আমাদের, কিন্তু মাঠ পর্যায়ে যখন এই অবস্থা আসে, ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন রাসূলকে খুশি করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য নত জানু হয়ে রাসূলের সামনে তিনি এই স্বীকৃতি দিয়েছিলেন, রাদিতু বিল্লাহি রব্বা, রব হিসেবে আমি আল্লাহকে পেয়ে রাজি খুশি। এটা লম্বা আলোচনার বিষয়, আমরা আসলে আল্লাহকে রব হিসেবে কতটুকু গ্রহণ করেছি, নাউজুবিল্লাহ কতটুকু বর্জন করেছি, এটা মাপার বিষয়, নইলে আমার ঈমান সংশয়মুক্ত হবে না। অবিল ইসলামি দীনা, আমার জীবন আদর্শ হিসেবে ইসলামকে গ্রহণ করেছি এতে আমি খুশি। আসলে কি আমার জীবন আদর্শ ইসলাম না অন্যান্য মত পথ ইজম, অন্যান্য আদর্শ, অন্যান্য চিন্তা চেতনা, জীবন ব্যবস্থাকে আমার জীবনে বাস্তবায়ন করছি, আমার পরিবারে বাস্তবায়ন করছি, আমার সন্তানের জীবনে বাস্তবায়ন করছি, এগুলো দেখা যায় বিভিন্ন আচার অনুষ্ঠানের সময়, যে আমি কোন ধর্ম মানি, আমার বাস্তব জীবন কোনটাকে অনুসরণ করছে। কবরে তো এটা জিজ্ঞেস করা হবে তোমার দিন কি ছিল, আরবিতে জিজ্ঞাসা করা হবে, বান্দা বা আরবিতেই উত্তর দিবে, মাটির উপরে সে যে ভাষার লোকই হোক না কেন। কেন? কারণ যে ভাষার লোকই হোক সে তো ইসলামের অনুসরণ করেছে, সে উত্তর দিতে পারবে, তার বাস্তব জীবন ছিল ইসলাম। আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এটাও জিজ্ঞাসা করা হবে তোমার নবী কি ছিল, বা এই ব্যক্তি কে, রাসূলকে দেখা জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি কে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করেছে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোনোদিন দেখে নাই, কিন্তু তার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে পুনরায় ঘুমানো পর্যন্ত রাসূলের আদর্শই তো বাস্তবায়ন করেছে, সে নির্দ্বিধায় রাসূলকে চিনে ফেলবে এবং জবাব দিতে পারবে। যাই হোক, তা আমলের পর্যায়ে তো গুরুত্বপূর্ণ আছে, এর ভিত্তি হলো সংশয়মুক্ত ঈমান, সুদৃঢ় ঈমান। ঈমানের ব্যাপারে আল্লাহর ব্যাপার আমার কি ঈমান থাকবে, রাসূলের ব্যাপার আমার কি ঈমান থাকবে, ফেরেশতার ব্যাপার আমার কি ঈমান থাকবে, কিতাবের ব্যাপার আমার কি ঈমান থাকবে, তাকদীরের ব্যাপার আমার কি ঈমান থাকবে, কিয়ামতের ব্যাপার আমার কি ঈমান থাকবে, আখিরাতের ব্যাপার আমার কি ঈমান থাকবে, এই জিনিসগুলো পরিষ্কারভাবে জানতে হবে। এই জিনিসগুলো পরিষ্কারভাবে জেনে সে অনুপাতে নিজের ঈমান আকীদাকে সহি করতে হবে। আর এর জন্য হক্কানি আলেম ওলামা, হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতের বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
একটা এক মিনিটের মধ্যে আসা আমি শেয়ার করেন।
نحمده ونصلي على رسوله الكريم এক মিনিটের মাদ্রাসা থেকে পড়ছি সবক নম্বর 14। নামাজের মধ্যে ব্যবহৃত জিকির সমূহের অর্থ আর রহমান যিনি বড় মেহেরবান, আর রহিম অতিশয় দয়ালু, আলহামদ সকল প্রশংসা। নামাজের সুন্নত 12টি সুন্নতের মধ্যে একটি হল তাওয়াউজ অথবা আউযু বিল্লাহ পূর্ণ পড়া, আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহার শেষ হলে পরে চুপে চুপে আমিন বলা, কবিরা গুনাহ যা তাওবা ছাড়া মাফ হয় না এবং একটি গুনায় দোজকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা যাকে মেহেরবানি করেন সেটা আলাদা। কারো ক্ষতির উপর সন্তুষ্ট হওয়া, কারো ক্ষতির উপরে সন্তুষ্ট হওয়া এটা কবিরা গুনাহ। তাকাব্বুর বা অহংকার করা অর্থাৎ নিজকে বড় এবং অপরকে হীন মনে করা, ফখর করা অর্থাৎ নিজের বড়াইকে উপরে রাখা, এগুলো সবই কবিরা গুনাহ, গুনাহের ক্ষতি সমূহ। দুনিয়াতে যাহার সম্মুখীন হইতে হয় অল্পদিনের মধ্যেই ওই গুনাহের খারাপি বা দোষের অনুভূতি দিল হইতে বাহির হইয়া যায় এবং প্রকাশ্যে গুনাহ করিতে থাকে, যাহার কারণে ক্ষমা ও মাগফিরাত হইতে দূরে সরিয়া যায়। যেহেতু প্রত্যেক গুনায় আল্লাহর দুশ্মনদের মধ্যে হইতে কাহারো না কাহারো মিরাস বা ওয়ারিশি সূত্র হইতে পাওয়া, এই জন্য পাপী ব্যক্তি ওই মালুম অভিশপ্ত জাতিসমূহের উত্তরাধিকার হইয়া যায়। পাপী ব্যক্তি আল্লাহর নিকট অপদস্থ, অসম্মানী, হীন ও জঘন্য হইয়া যায়, অধিকন্তু জনসমাজেও তার কোনো ইজ্জত সম্মান থাকে না, যদিও লোক কোনো স্বার্থের অথবা ভয়ের কারণে বাহ্যত তার তাজিম করে, কিন্তু মানুষের মনে তার কোনো মর্যাদা থাকে না। আল্লাহ তাআলা ইরশাদ, যারা আল্লাহ বেইজ্জত, যাহাদেরকে আল্লাহ বেইজ্জত করেন তাদেরকে কেউই ইজ্জত দেওয়ার থাকে না। নেক কাজের ফায়দা যা দুনিয়াতে অর্জন হয়, জিন্দেগিতে গায়েবি সুসংবাদ নসিব হয় অর্থাৎ অদৃশ্য শুভ সংবাদ ভাগ্যে জোটে, যেমন ভালো স্বপ্ন দেখিতে পাইল, যদ্বারা আল্লাহর সহিত মহব্বত ও আল্লাহর প্রতি সুধারণা বাড়িয়া গেল এবং তাতে করে বেশি বেশি নেক আমলের তৌফিক হইয়া গেল। নেক আমলকারী ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতাগণ বেহেশতের ও সেখানকার নিয়ামত সমূহের ও আল্লাহ তাআলার রেজামন্দির সুসংবাদ শোনায়। কোনো কোনো নেক কাজের প্রতিফল এইরূপ হয় যে কোনো কাজ না করার মধ্যে সংশয় দেখা দেয়, করা ভালো না না করা ভালো যখন বুঝে আসে না তখন কি করা ভালো সেই দুশ্চিন্তা দূর হইয়া যায়। যাহা করা ভালো এবং যাহাটি মঙ্গলই মঙ্গল, লোকসানের বা ক্ষতির কোনোই আশঙ্কা থাকা নাই, কোনোই আশঙ্কা থাকে না, তার দিকে মনের আয় কায়েম হইয়া যায়, মন স্থির হয়, যেমন ইস্তেখারার নামাজের পর দোয়া করিলে ইহা অর্জিত হইয়া থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নেক আমলগুলো করার তৌফিক দান করুন এবং গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।
নিচে একটা গাড়ি সরাইতে হবে, গাড়ির নম্বর 1425-32, 1425-32 নম্বর গাড়িটা সরাইতে হবে।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা কাফারু আন্নামা নুমলী লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলী লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহীন ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء صدق الله العظيم الحمد لله الحمد لله الحمد لله الله رب العالمين الدربلي শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন খালেস দ্বীনি মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সূরায়ে আলে ইমরানের শেষের দিকের দুটি আয়াত, একটি আয়াত পুরো আরেকটি আয়াত শেষ করি নাই, অল্প কিছু আলোচনা করছি, পড়েছি। আয়াত দুটি নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে। উহুদ যুদ্ধের পরে এই আয়াত দুটি নাজিল হয়। উহুদ যুদ্ধের মধ্যে মুসলমানরা পরাজিত হলেন, যুদ্ধের প্রথম দিকে সাময়িকভাবে মুসলমানদের জয় হলেও শেষে মুসলমানরা পরাজিত হন, কাফেররা জয়ী হয়, মুসলমানদের মনে ভীষণ কষ্ট, মুসলমানরা হেরে গেল, কাফেররা জয়ী হয়ে গেল। কাফেরদের জয়ী হওয়ার পরে বিরাট প্রভাব প্রতিপত্তি এবং গর্ব যে আমরা জয়ী হয়েছি, এতে করে মুসলমানদের মনে যে ক্ষত বা কষ্ট সৃষ্টি হয়েছে সেটাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুটি নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেরদেরকে যে আমি অবকাশ দেই, তারা যে জয়ী হলো, অনেক সময় দেখা যায় যে গুনাহগার কাফের যারা তাদের সম্পদ অনেক বেশি হয়, প্রভাব বেশি হয়, এবং তারা দুর্বল যারা তাদের উপরে চড়াও হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। কাফেররা যেন এটা না ভাবে, আমি যে তাদেরকে অবকাশ দিলাম সেটা তাদের জন্য ভালো। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, বরং আমি তো তাদেরকে অবকাশ দিচ্ছি যেন তাদের গুনাহের পরিমাণ আরো বাড়ে, তাদের গুনাহ যেন আরো বাড়ে, এই কারণে আমি তাদেরকে অবকাশ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযাবুম মুহীন, তাদের জন্য রয়েছে এমন আযাব যে আযাব তাদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। কোরআন শরীফের এ সম্পর্কিত আরো অনেক জায়গায় এরকম আয়াত আছে, আয়াহসাবুনা আন্নামা নুমিদুহুম মিন মালিম ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। তারা কি মনে করছে তাদেরকে আমি সম্পদ, তাদের জনবল ইত্যাদি দিয়েছি, এটা তাদের জন্য খুব ভালো হয়েছে, সারিউ লাহুম ফিল খায়রাত, ভালো কাজে তাদেরকে আমি খুব অগ্রগামিতা দান করছি। আল্লাহ তাআলা বলেন, বাল্লা শরুন, বরং তারা বুঝেই না তাদেরকে আসলে আমি কোন ফাঁকের মধ্যে ফেলছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ঢিল দেন কাফেরদেরকে, ঢিল দিতে দিতে একটা পর্যায়ে এরকম হয় যখন আল্লাহ তাআলা ধরেন গিয়া। এমনিভাবে অনেক সময় দেখা যায় মুমিনদের উপরে যারা চড়াও হয় তাদেরকেও আল্লাহ তাআলা ঢিল দেন, ঢিল পায় তারা মনে করে আমরা অনেক শক্তিশালী, যারা দুর্বল তাদেরকে মনে করে তাদেরকে তো আমরা একটা কিছু করে ফেললাম, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাকার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করছে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের ব্যাপারে কৌশল অবলম্বন করছে,
ঢিল দেন তো তারা অনেক বড় হয়, আরো গুণা করতে থাকে, যখন গুণা করতে থাকে এক পর্যায়ে গেলে তারা ধরেন। আর মুমিনদেরকে বিভিন্ন সময় মুসিবত দেন, এবং মুসিবতটা মুমিনদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে আজর বাড়ার কারণ হয়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, মা কানাল্লাহু লিয়াযুরুল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইমিযুল খাবীসা মিনাত তাইয়িব। মুমিনদেরকে বলতেছেন, তোমরা কি মনে করছো তোমাদের কোনো পরীক্ষা আমি নিব না? তোমাদের মধ্যে কে কে দুর্বল ইমানদার, কে শক্তিশালী ইমানদার, কে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেয়, কে মেনে নেয় না, এটাকে আমি পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা ছিল উহুদের যুদ্ধ। উহুদের মধ্যে এমন কিছু মুসলমান যাদের আবেগ ছিল বেশি, বদরের যুদ্ধে শরীক হইতে পারে নাই, আবেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থেকে যুদ্ধ করতে চেয়েছিলেন, তো তাদের আবেগের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় তাদেরকে রেখেছিলেন যে যুদ্ধে জয় হোক পরাজয় হোক তোমরা কিন্তু এই জায়গা ছাড়বে না, তো ভুল তো আল্লাহই করান, আমরা করি কিন্তু আসলে তো করান কে? আল্লাহ তাআলা। ভুল ভুল করান যেন ভুল থেকে মানুষ শিক্ষা নিতে পারে। পরে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করলেন, যারা মজবুত ইমানদার মজবুত ইমানের উপর থাকে, তো আমাদের জীবনে এরকম বিভিন্ন ঘটনা আসবে যার দ্বারা দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই করতেছেন, কিন্তু সম্মান এবং মর্যাদা, যেটাকে সম্মান এবং মর্যাদা বলে, এটা কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের জন্যই ফয়সালা করছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর, ইজ্জত তার রাসূল এবং ইজ্জত তার মুমিনদের জন্য, মুমিনদের জন্যই ইজ্জতের ব্যবস্থা। এখন অবশ্য অনেক সময় আমরা বুঝি না কোনটাকে ইজ্জত বলে, বাহ্যিকভাবে যেটাকে ইজ্জত মনে করি আসলে এটা বেইজ্জত, ওটাকে ইজ্জত মনে করতেছে। অনেক সময় মায়ের খাওয়ার মধ্যে ইজ্জত থাকে, অনেক সময় মায়ের দেওয়ার মধ্যে বেইজ্জত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যে চাওয়াটা সেটা হলো, আল্লাহ এমন কোনো পরীক্ষা আমাদের থেকে তুমি নিও না যে পরীক্ষা আমরা ফেল করে ফেলব, আমরা যেন তোমার পরীক্ষাগুলোতে পাশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বারবার পরীক্ষা নেবেন, এটাই খুব স্বাভাবিক। জান্নাত দিবেন না আমাদেরকে? অবশ্যই দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার আগে জান্নাত পাওয়ার উপযুক্ত হলাম কিনা সেটার জন্য তো আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন যে আমি কতটুকু উপযুক্ত হলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন বলেই আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপর রাখছেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে রাখছেন। ওনাদের সাথে যেভাবে চলা উচিত চলতে পারি না এটা সত্য, কিন্তু তারপরেও তো ওনাদের সন্ধান আল্লাহ তাআলা মিলাই দিচ্ছেন আমাদেরকে। যেভাবে আসা দরকার সেভাবে আসি না, কম করে হলো তো আল্লাহ তাআলা আসার তৌফিক দেন আলহামদুলিল্লাহ। এতটুকুই যদি না হইতো, তো যে অবস্থাতে আল্লাহ তাআলা আসছেন আলহামদুলিল্লাহ। বাকি আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন এই আল্লাহওয়ালাদের সোহবতে খালেস দিনের পথে যারা চলেন তাদের সাথে থেকে থেকে যেন আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে চলায় নেন, আমরা যেন পথ থেকে সরে না যাই, আমাদের ভিতরে যেন অহংকার না আসে। অনেক সময় অহংকারের কারণে আল্লাহ তাআলা কিন্তু পরীক্ষা নেন। ইদ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়াযাকাত আলাইকুমুল আরযু বিমা রাহাবাত। মক্কায় বিজয়ের পরে যখন হুনাইনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, অনেক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যাদের সাথে যুদ্ধ করবেন তাদের সংখ্যা 4000, আর রাসূল এবং রাসূলের সাথে সাহাবায়ে কেরাম এর সংখ্যা, এবং নতুন মুসলমান অথবা মুসলমান হয় নাই তাদের সংখ্যা হলো 12000। তো সাহাবায়ে কেরামের অনেকের মনে এই কথাটা আসছে, এমনকি বলেও ফেলছেন আজকের দিনে আমরা সংখ্যার স্বল্পতার কারণে মনে হয় হারব না। আল্লাহ তাআলা প্রাথমিকভাবে মুসলমানদেরকে হারাই দিলেন। ইদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যাধিক্য তোমাদের মনে একটা ভাব তৈরি করছিল যে তোমরা খুশি হয়ে গেছো, আল্লাহর উপর যে পরিমাণ ভরসা থাকা দরকার ছিল সেই পরিমাণ ভরসা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ফয়সালা ইয়াকিনান নিশ্চিতভাবে সবসময় মুমিনদের পক্ষেই হবে, সেটা জয়ের মাধ্যমে হলেও হতে পারে, পরাজয়ের মাধ্যমে হলেও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সহবত নসিব করেন।
Bismillahirrahmanirrahim. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين، صدق الله العظيم. হজরত মৌলানা আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাই এবং হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ, যিনি হাফিজ জিউদ্দিন নামে খ্যাত রহমতুল্লাহ আলাই, এই দুইজন খলিফাকে আমরা আল্লাহ তাআলার মেহরবানিতে সশরীরে পেয়েছি বহুদিন, তাদের সঙ্গে থেকেছি অনেকদিন। তারা দুজন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির দীর্ঘ জীবন লাভ হয়েছিল, তিনি 82 বছর বয়সে ইন্তেকাল করেন। এই দীর্ঘ সময় তিনি বিভিন্নভাবে দীনের মেহনতকে করেছেন, সম্পর্কে লিখেছেন, বয়ান করেছেন। তারপরে তার ওই দুই খলিফা আমরা তাদেরকে পেয়েছি। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে আমরা পাই নাই, কিন্তু তার কথা আমাদেরকে আমাদের প্রিয় স্নেহাস্পদ মাওলানা জালালউদ্দিন সাহেব প্রায় শুনিয়ে থাকেন। তিনজন হল, দুজনকে আমরা সশরীরে পেয়েছিলাম, একজন হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলাই আর একজন মাওলানা আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাই। তৃতীয় জন তাকে আমরা সশরীরে পাই নাই, তার লেখাগুলো অপূর্ব, তার কথাগুলো অপূর্ব, আমাদের জন্য নসিহত। ভূমিকার পরে যে টেন পড়েছি, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তান ফাউল মুমিনিন, আপনি মনে করিয়ে দিন, মনে করিয়ে দিলে ইমানদারদের উপকার হবে। রিমাইন্ড, রিমাইন্ডিং উইল সার্টেনলি বেনিফিট দি বিলিভার্স। এই কাজটা করার জন্য মাওলানা আবরার হক সাহেব খুব বলতেন, জায়গায় জায়গায় মহফিল করেন, ছোট ছোট হালকা করেন, কজন লোক উপস্থিত হলো সেটা ইম্পর্টেন্ট না। আমি আপনাদের এক গল্প বলেছি যে একদিন আমরা এক মহফিলে গেলাম, হাফিজ জিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হলেন বক্তা, আর ওনার কথা যেহেতু পরিষ্কার হতো না, আমি হলাম কথা পরিষ্কার করে রিপিট করতে বলা, দুইজন বক্তা আর শ্রোতাও দুইজন। তার পদের নাম আমার মনে নাই, মগবাজারের ওখানে বাসা ছিল, টিএনটির বড় কর্মকর্তা তিনি আর তার বন্ধু। তো বক্তা হইল দুইজন, শ্রোতা হইল দুইজন, কিছু আসা যায় না। আল্লাহ তাআলার দিকের কাজে সবচেয়ে বড় মজা এটাই, আমাদের চেষ্টা ঐকান্তিক চেষ্টা, ঐকান্তিক মানে পুরোপুরি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য চেষ্টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে অনুকরণে, পন্থা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পন্থার সঙ্গে এখলাস যোগ দিতে হবে কেবলই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির এই দুইজন খলিফা আমাদের সামনে একটা পরিষ্কার পন্থা রেখে গেছেন, হোয়াট টু ডু, হাউ টু ডু, কি করতে হবে, কিভাবে করতে হবে, কি করতে হবে, সুন্নতকে জিন্দা করতে হবে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে জিন্দা করতে হবে। এগুলো আমরা যারা ইংরেজি শিক্ষিত, আবার ইংরেজি শিক্ষিতের মধ্যে যাদের সুযোগ হয়েছে ওয়েস্টে থাকার, ওয়েস্টে পড়াশোনা করার, আমাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অহংকার আছে, এই মৌলবীরা কি বুঝি। মাওলানা আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাই, আমার যেহেতু আগে হাফিজ জহিরুল রহমতুল্লাহ আলাইকে দেখার সৌভাগ্য হয়েছে, তিনি খুবই কম কথা বলতেন, তার কথা ছিল সুন্নাত ধরেন, বোনা ছেড়ে দেন, এই জিকির করেন, এমন ভাবে জিন্দগি যাপন করেন একটি শ্বাস যেন আল্লাহ জিকির থেকে খালি না যায়। দিজ আর টু অর্ডিনারি টু আস, কেমন যেন স্পিরিচুয়ালি এলিভেটিং না। আমরা চাই এমন সরগরম কথাবার্তা হুইচ টু আজ এলিভেটস আস ইন স্পিরিচুয়াল ফিল্ড। আর হাফিজুর রহমতুল্লাহ বলেন জিকির সশব্দে করেন, নিজের কানে শোনা যেভাবে করেন, ওই পুরানো জিকির বাপদাদা আমল থেকে যেটা সেটাই, এই পুরানটাই তো জানি, পুরানটাই জানি, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন দলিল হচ্ছে ইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যখন তাদের বলা হয় ইমান আনো, যেভাবে ইমান এনেছে ওই মানুষগুলো, ওই মানুষগুলো কারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা, তাদের মতো করো। হ্যাঁ থ্যাংক ইউ, আপনি আপনার সময় বাড়াইছিলেন, আমি কন্ট্রোল করেন। তো সাহাবায়ে কেরামের জীবনই আমাদের সামনে রাখা দরকার, আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য দেন। আনুমিনু কামা আমানা সুফাহা, শ্যাল উই বিলিভ লাইক দি ফুলস, ফুলস বলতে ওনারা পরিষ্কার বোঝান সাহাবায়ে কেরাম, নাউজুবিল্লাহ মিন যালিক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব গোষ্ঠী হলো যারা আমার চারপাশে আছে, এরপরে যারা, এরপরে যারা, টাইম ওয়াইজ একটা পিরামিড চূড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা নিচে, তাবেইন তাবেইন তাবে তাবেইনরা, এই সিঁড়ি মডার্ন লিভিং এর সিঁড়ি এখনো আননোন, এভরি এজ বস আমরা উন্নতির শিখরে, 5 বছর পরই ফেলে দেওয়া হয়। আবার আরো যারা পিএইচডি করে আসে তারা নিজেরাই বলে 8 বছর আগে পিএইচডি করেছিলাম, এবার যে দেখি সব আউটডেটেড হয়ে গেছে, তার মানে এইটার কোন এখনো রিচ হয় নাই, দুনিয়ার উন্নতির কোন চলছেই চলছে, কিন্তু আখেরাতের উন্নতির কোন রাসূলুল্লাহ সাল্লাম ডিফাইন করে দিয়েছেন, পিরামিডের কোণের উপরে আমি আমার সাহাবীরা, তারপরে যা আসবে তারা, তারপরে যা আসবে তারা। এই জন্য আমাদের উচিত সাহাবায়ে কেরামের জীবনকে সামনে রাখা, আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য দেন। টাইম
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم امين برحمتك يا ارحم الراحمين